বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 1 ফেব্রুয়ারি, 18 মাঘ এবং ফার্সি 12 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। বিদেশিদের উস্কানিতে আজারবাইজান ইরানের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইছে, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বায়ুদূষণ অবস্থা উন্নয়নে পরিবেশ মন্ত্রণালয় কালো ধোঁয়ার যানবাহনে জরিমানা শুরু করেছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আলোকোজ্জ্বল 10 প্রভাত। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও দেশরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উদযাপিত হচ্ছে বিপ্লবের মহান নেতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বিজয়ের আলোকোজ্জ্বল 10 প্রভাত শুরু। সামরিক কারখানার উপর হামলায় ইরাকের কুর্দিস্তানে তৎপর সন্ত্রাসীরা জড়িত, জানিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় এবার হজের খরচ 6,83,018 টাকা, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সিদ্ধান্ত। এবং ভারতের কেন্দ্রীয় বাজেটকে গরিব বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সারা ইরানে আজ থেকে শুরু হয়েছে ইসলামী বিপ্লবের 44তম বিজয় বার্ষিকীর 10 দিনব্যাপী অনুষ্ঠান। 1979 সালের 1 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই 14 বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে এসেছিলেন এবং এর 10 দিন পর 11 ফেব্রুয়ারি বিপ্লবের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। এই 10 দিনকে ইরানে আলোকোজ্জ্বল 10 প্রভাত নামে অভিহিত করা হয়। ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে গিয়েছিল 2,500 বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। উৎখাত হয়েছিল আমেরিকার পদলেখী রেজা শাহ সরকার। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সকাল 9:33 থেকে আলোকোজ্জ্বল 10 প্রভাতের অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে সকালে সব স্কুলে ঘণ্টা বাজানো হয়। এটাকে বিপ্লবের ঘণ্টা হিসেবে অভিহিত করা হয়। 1979 সালের এদিনে সকাল 9:33 ইমামের প্রত্যাবর্তনের স্মরণে এ সময় আজকের অনুষ্ঠান শুরু করা হয়। বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইরানের স্কোয়ার ও সড়কগুলোতে নতুন করে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। বিভিন্নভাবে সেগুলোকে সাজানো হয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। রাজধানী তেহরানের অদূরে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে সমবেত হন ইরানের সর্বস্তরের হাজার হাজার মানুষ। তারা তাদের প্রাণপ্রিয় মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন। তেহরানের পাশাপাশি ইরানের অন্যান্য শহরেও একই সময়ে আলোকোজ্জ্বল দশ প্রভাতের অনুষ্ঠান শুরু হয়। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, শত্রুরা দেশ জুড়ে সম্প্রতি যে সহিংস দাঙ্গার ষড়যন্ত্র করেছিল সেটি হচ্ছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার ফলে তাদের সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ। ইরানের অর্থনৈতিক এবং উন্নয়নমূলক অগ্রগতি ঠেকানোর জন্য তারা এই ষড়যন্ত্র করেছিল। গতকাল প্রেসিডেন্ট রাইসি ইরানের টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা ও বিদেশি মদতপুষ্ট দাঙ্গা একই মুদ্রার এপিট ও পিট। দেশকে অচল অবস্থায় নেয়ার জন্য আরোপ করা নিষেধাজ্ঞা কিভাবে ব্যর্থ করা হয়েছে, শতকরা পাঁচ ভাগ জাতীয় প্রবৃদ্ধি কিভাবে অর্জিত হয়েছে এবং দেশে কিভাবে প্রায় 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে, সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি তা তুলে ধরেন। তিনি বলেন, শত্রুরা যা চেয়েছিল আসলে ঘটেছে তার বিপরীত। এজন্য তিনি ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুর হৃৎপিণ্ডের গভীরে প্রবেশ করার ক্ষমতা রয়েছে আমাদের। এ পর্যন্ত সব হুমকি মোকাবেলা করে আমরা এগিয়েছি। শত্রুর হুমকিতে আমরা উদ্বিগ্ন নই। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বা সিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আজ একথা বলেন। তিনি ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমানে ভার্চুয়াল জগতে যুদ্ধ চলছে। জেনারেল সালামি আরো বলেন, ইতিহাসে কিছু মুহূর্ত চিরস্থায়ী হয়। আজ ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিনে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই প্রায় 15 বছর পর স্বদেশে ফিরে আসেন এবং গৌরবময় বিপ্লবকে বিজয়ী করেন। তিনি বলেন, বিশেষ কৌশলগত অবস্থানের কারণে ইসলামী বিপ্লবের আগে ইরান মার্কিন আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমেরিকা ভাবতেও পারেনি যে ইরান হাতছাড়া হয়ে যাবে। তারা গত 44 বছর ধরে আবারও ইরানে ফিরে আসার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইস্পাহান শহরের সামরিক স্থাপনার উপর গত রোববার যে হামলা হয়েছে তাতে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীরা জড়িত রয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট নূর নিউজ আজ জানিয়েছে, একটি বিদেশি গুপ্ত সংস্থার নির্দেশে কুর্দিস্তানের সন্ত্রাসীরা ড্রোন তৈরির উপকরণ ও বিস্ফোরক দুর্গম ও কঠিন পথে ইরানের ভেতরে পাচার করে এবং সেগুলো উত্তর পশ্চিম সীমান্তবর্তী ইরানের একটি শহরে তৎপর সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করা হয়। এরপর এসব যন্ত্রাংশ এবং বিস্ফোরক একটি আধুনিক কারখানায় অ্যাসেম্বল করার পর তা হামলার কাজে ব্যবহার করা হয়। রোববার দিনের প্রথম ভাগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইস্পাহানের একটি সামরিক কারখানার উপর ড্রোন হামলা ব্যর্থ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি ওয়ার্কশপ কমপ্লেক্স হামলার শিকার হয়েছে, তবে সে হামলা কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার সঙ্গে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি ওয়ার্কশপের ছাদের একটি অংশে সামান্য ক্ষতি হয়েছে। কারখানাটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সর্বশেষ যে পরমাণু চুক্তিটি সচল রয়েছে মস্কো তা লঙ্ঘন করছে বলে আমেরিকার পক্ষ থেকে তোলা অভিযোগ নাকচ করে দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভ। আজ রাশিয়ার রিয়া নভোস্তি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনভ বলেন, আমেরিকার এই অভিযোগ বেশ চাঞ্চল্যকর। রাশিয়া সবসময় আন্তরিকতার সঙ্গে নিউ স্টার্ট মেনে চলার চেষ্টা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল কংগ্রেসে একটি রিপোর্ট জমা দিয়েছে যাতে বলা হয়, প্রথমবারের মতো মস্কো নিউ স্টার্ট টিটি লঙ্ঘন করছে। ওই রিপোর্টে দাবি করা হয় পরমাণু স্থাপনা পরিদর্শনের ব্যাপারে এবং এই ব্যাপারে সহযোগিতা করতে রাশিয়ার কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। অভিযোগের ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন বরং অবৈধভাবে শত শত কৌশলগত অস্ত্র জবাবদিহিতার আওতা থেকে প্রত্যাহার করে নিয়ে একটি চুক্তি নিজেরাই লঙ্ঘন করে চলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ 6,83,018 টাকা নির্ধারণ করেছে সরকার। আজ সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ 6,83,018 টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত 9 জানুয়ারি রাজকীয় সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি 2023 স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এবছর হজ যাত্রীর কোটা 1,27,198 জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন পবিত্র হজ পালন করতে পারবেন বলে জানানো হয়েছে। চলতি বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী শতভাগ হজ যাত্রীর প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী এই বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী।
উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য 6,83,018 টাকা নির্ধারণ করা হয়। আমাদের প্যাকেজের যে ঘোষণাটি দেওয়া হলো সর্বসম্মতিক্রমে অনুমোদন হওয়ার পরিপ্রেক্ষিতে দেওয়া হলো।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া 6টি সংসদীয় আসনের উপনির্বাচনে আনুমানিক 15-25% ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার বিকাল 4:30 সময় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। হাবিবুল আওয়াল বলেন, উপস্থিতির হার তুলনামূলক কম ছিল, আনুমানিক 15-25% ভোট পড়ে থাকতে পারে, তবে নিশ্চিত করে এখনও কিছু বলা যাবে না, আরেকটু অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে সব তথ্য নিয়েছি, টিভি চ্যানেলগুলোর উপর সর্বাত্মক দৃষ্টি রেখেছিলাম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করে বলেছেন, এই বাজেট সুবিধাবাদী বাজেট, এতে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। বাজেটকে তিনি গরিব বিরোধী বাজেট বলে উল্লেখ করেন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাজেটে তীব্র সমালোচনা করে বলেছেন, এই বাজেট সুবিধাবাদী বাজেট, এতে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে, সম্পূর্ণ গরিব বিরোধী বাজেট। তিনি আজ বুধবার বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে বাজেট পেশ করেছেন। কেন্দ্রীয় সরকারের ওই বাজেট সহ সরকারের বিভিন্ন পদক্ষেপে তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমপি আজ বাজেট প্রসঙ্গে বলেন, নির্মলাজি যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন ইউক্রেন ইস্যুতে মস্কোর কাছে নতুন কিছু বার্তা পাঠিয়েছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরো বলেছেন, ব্লিংকনের বার্তার বিশেষ কোনো মূল্য নেই, কারণ এতে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাবই নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামির শুক্রির সঙ্গে গতকাল দ্বিপক্ষীয় বৈঠক শেষে কথা বলেন ল্যাভরভ। তিনি বলেন, মস্কো সবসময় ওয়াশিংটনের কাছ থেকে আন্তরিক এবং গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাবনা শোনার জন্য প্রস্তুত থাকে, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বার্তায় এমন কোনো তথ্য নেই। ল্যাভরভ বলেন, মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুক্রি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের পক্ষ থেকে কিছু বার্তা এনেছেন যাতে সামরিক অভিযান বন্ধ করতে মস্কোর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে ইউক্রেন ছেড়ে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। ব্লিংকেন সম্প্রতি কায়রো সফর করেন, বার্তা পাওয়ার বিষয়টি আমি নিশ্চিত করছি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা এবং পশ্চিমাদের আসল লক্ষ্য বরং ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের বক্তব্যে অনেক বেশি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তিনি সম্প্রতি বলেছেন, রাশিয়াকে অবশ্যই হারাতে হবে, পশ্চিমারা ইউক্রেনকে হারতে দিতে পারে না, কারণ এতে পশ্চিমারাই হেরে যাবে এবং পুরো বিশ্ব হারবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজারবাইজান প্রজাতন্ত্র তাদের নাগরিকদেরকে ইরান ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। আলিয়েভ সরকারের এই পদক্ষেপকে বিদেশিদের পরামর্শ অনুসরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইলহাম আলিয়েভের সরকার ইরানের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা যথাসম্ভব চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজারবাইজান তাদের নাগরিকদের ইরানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। ইলহাম আলিয়েভের সরকার দ্বিতীয় কারাবাগ যুদ্ধে বিজয়ের পর থেকেই ইরান বিষয়ে বিদেশিদের পরামর্শ অনুসরণ করে এসেছে। সম্প্রতি মারান্দ শহরের এক ইরানি নাগরিক ব্যক্তিগত কারণে তেহরানের আজারবাইজান দূতাবাসে হামলা চালায়। ওই হামলার অজুহাতে গতকাল তাদের নাগরিকদের উপর ইরান ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। এদিকে ইলহাম আলিয়েভ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্ববিরোধী একটি ঘোষণা দিয়েছে। তারা বলেছে, আজারবাইজান প্রজাতন্ত্রের কনসুলেট ইরানের তাবরিজ শহরে খোলা রাখা হবে। যারা ইরান ভ্রমণে আসতে চায় কিংবা যারা ইরানে বসবাস করছে তাদেরকে আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কনসুলার পরিষেবা নিতে তাবরিজে তাদের কনসুলেট জেনারেলের কাছে যাবারও অনুরোধ করা হয়েছে ওই ঘোষণায়। তেহরানে আজারবাইজান প্রজাতন্ত্রের দূতাবাসের কার্যক্রম স্থগিত করার পর আলিয়েভ ইরান ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করলেন। এটা বিদেশিদের পরামর্শে ইলহাম আলিয়েভ সরকারের ইরান বিরোধী নয়া তৎপরতার দ্বিতীয় পদক্ষেপ। অভিজ্ঞতায় দেখা গেছে, বাকুর কর্মকর্তারা বিশেষ করে ইলহাম আলিয়েভ আঞ্চলিক ও বিশ্বশক্তির ভারসাম্যের প্রেক্ষাপটে সবসময় বিজয়ী পক্ষের আঁচলে লুকানোর চেষ্টা করেছেন। বাকুর কর্মকর্তারা মনে করছেন, তাদের ভূমি ও সম্পদ দখলকারী বিদেশিরা ইরানের সাথেও দ্বন্দ্ব উত্তেজনায় জয়ী হবে, সে কারণেই তারা তাদের ইরান বিরোধী অবস্থান বাড়ানোর চেষ্টা করেছে। অর্ধ শতাব্দী ধরে আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েল সহ তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতায় ইরানকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এর কারণ সুস্পষ্ট, তা হল আল্লাহর সাহায্য। সুতরাং বিশেষজ্ঞদের অভিমত হল, ইরানের বিরুদ্ধে বাকুর অবস্থান গ্রহণে কিছুই অর্জিত হবে না। তাবরিজের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ইয়াসিন হোসাইনজাদে হামলার দিনই বলেছেন, এটা ইসরায়েলের পরিকল্পনা। তারা চায় তেহরান বাকুর সম্পর্কে ফাটল সৃষ্টি হোক। তিনি বলেন, বাকুর কর্মকর্তারা যদি আমেরিকা সহ তাদের মিত্রদের সঙ্গে ইরানের বিগত ৪৪ বছরের ইতিহাস পড়ে দেখত, তাহলে বুঝত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে অনুতাপ ছাড়া আর কিছুই অর্জিত হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ু দূষণে প্রায় শীর্ষে থাকছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বেশি দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায়ই দখল করে শীর্ষ স্থান, যা দেশের মানুষের স্বাস্থ্য খাতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি বহির্বিশ্বে দেশের সুনামকেও করছে ক্ষতিগ্রস্ত। সবশেষ চলতি বছরের 18 জানুয়ারি বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ার তালিকায় বিশ্বের মধ্যে ঢাকার অবস্থান দাঁড়ায় পঞ্চমে। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায়। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার বায়ু দূষণ রোধে সরকার ঘোষিত বিশেষ অভিযান পরিচালিত হয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের 5টি স্থানে। মোবাইল কোড পরিচালিত করে এ অভিযান পরিবেশ দূষণের দায়ে মোট 26টি যানবাহনকে 85,000 টাকা এবং 10টি প্রতিষ্ঠানকে 3,60,000 টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে যা যা করা দরকার সরকার তাই করছে। জনগণ যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এখন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ জানান, বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সকল ডিসিদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় যাতে স্বশা দায়িত্ব সঠিকভাবে পালন করে এজন্য আগামী 2 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এক বিশেষ সভাও আহ্বান করা হয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রণালয়ের সচিব। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল 10 প্রভাত উপলক্ষে ধারাবাহিক বিশেষ আলোচনা।
আলোকোজ্জ্বল 10 প্রভাত। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। 44 বছরে ইরানের গৌরবময় ইসলামী বিপ্লব শীর্ষক বিশেষ আলোচনার ধারাবাহিক আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লব অতিক্রম করল তার গৌরবময় অগ্রযাত্রার 43টি বছর। 44 বছরে পা দেয়া এ বিপ্লবের দুর্বার অগ্রযাত্রা আজও অব্যাহত রয়েছে। হাজার বছরের মহাবিস্ময় হিসেবে স্বীকৃত এ বিপ্লবের সাফল্যের পালকে যুক্ত হচ্ছে প্রতি বছরই একের পর এক অভাবনীয় নানা সাফল্য। বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ইসলামী সভ্যতার একটি আদর্শ মডেল গড়ে তুলতে সক্রিয় ইরানের ইসলামী বিপ্লবী জনগণ ও নেতৃবৃন্দ দিনকে দিন বিশ্বের জনগণের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। এর প্রমাণ আমরা দেখেছি ইরানের কুদস ব্রিগেডের সাবেক প্রধান ও সন্ত্রাস বিরোধী যুদ্ধের কিংবদন্তি তুল্য সফল মহানায়ক কাসেম সোলাইমানির শাহাদতের 3য় বার্ষিকীতেও। বিশ্বের মুক্তিকামী জাতিগুলো ও ব্যক্তিত্বের পক্ষ থেকে তাঁর প্রতি অসাধারণ শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগময় অনুরাগের প্রকাশ থেকে।
গত 2 বছরে আমরা শুনেছি যে জীবিত সুলাইমানের চেয়ে শহীদ সুলাইমানি এবং তার রেখে যাওয়া আদর্শ মার্কিন ইহুদিবাদী ও শয়তানি শক্তিগুলোর জন্য যে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। এবছরও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রতি ইউরোপের বিদ্বেষ ও গাত্রদাহ থেকে তা
আবারও স্পষ্ট হল। ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে পাশ্চাত্য ও তাদের সেবাদাস আঞ্চলিক সরকারগুলোর সাম্প্রতিক প্রচার যুদ্ধ সহ বহুমুখী যুদ্ধ একের পর এক ব্যর্থ হওয়ায় সন্ত্রাসের অন্যতম প্রধান দোসর ইউরোপীয় জোট ও পার্লামেন্ট বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বলে অপবাদ দেওয়ার স্পর্ধা দেখাল। অথচ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সন্ত্রাস বিরোধী যুদ্ধে বিশ্বের সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে। তাকফিরি সন্ত্রাসের হাত থেকে ইউরোপ ও পাশ্চাত্যের নিরাপত্তাও অনেকাংশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছে ঋণী। আসলে ইরানের ইসলামী বিপ্লব যে এখনও তার আদর্শিক ও বৈষয়িক লক্ষ্যগুলো অর্জনের পথে জোর কদমে এগিয়ে চলছে তার প্রমাণ হল এর প্রতি সাম্রাজ্যবাদী ও শয়তানি শক্তিগুলোর অব্যাহত শত্রুতা ও তা দিনকে দিন তীব্রতর হতে থাকা।
বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদী শয়তানি শক্তিগুলোর সবচেয়ে বড় শত্রু ও চক্ষুশূল হয়ে থাকা ইসলামে ইরান, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ও তাদের তাবিদার সরকারগুলোর পক্ষ থেকে গত কয়েক বছরে নজিরবিহীন ও সর্বোচ্চ মাত্রায় নিষেধাজ্ঞার শিকার হওয়া সত্ত্বেও ইসলামী এই দেশটি এইসব নিষেধাজ্ঞা ও বাধাকে অনেকাংশেই অকার্যকর ও ব্যর্থ করে দিচ্ছে। পশ্চিমা প্রচার মাধ্যমগুলি স্বীকার করছে যে ইসলামী ইরানের কারণে সিরিয়া ও ইরাকে মার্কিন সরকারসহ পাশ্চাত্যের হাজার হাজার কোটি ডলারের রাজনৈতিক ও সামরিক বিনিয়োগ ব্যর্থ হয়েছে। ইয়েমেন, লেবানন ও ফিলিস্তিনে ইরানের প্রভাব দিনকে দিন বেড়েই চলেছে। ফিলিস্তিনে ইরান সমর্থিত হামাস ও ইসলামী জিহাদ এখন এত বেশি শক্তিশালী যে গাজায় এই দুই প্রতিরোধ আন্দোলনের সঙ্গে কোনো দীর্ঘযুদ্ধে নামার সাহসই পাচ্ছে না ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহকে ইসরায়েল তার মৃত্যুদণ্ডের মতোই সমীহ করছে।
ড্রোন, মহাকাশ গবেষণা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরানের শ্রেষ্ঠত্বের বিষয়টি এখন সর্বজন স্বীকৃত বিষয়। শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণার ক্ষেত্রেও ইরান অনেক দূর এগিয়ে গেছে গত কয়েক বছরে। মার্কিন সরকার ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর বর্তমানে ইরানে শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। ইসলামী ইরানের গবেষক ও বিজ্ঞানীরা প্রায়ই নানা ধরনের জরুরি উন্নত যন্ত্র ও শিল্প সামগ্রী নির্মাণ সহ অর্থনৈতিক দিক থেকে লাভজনক ও লাক্ষ্যই প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবন এবং উন্নত পণ্য সামগ্রী তৈরি করে দেশকে প্রায় সব ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে নিয়ে যাচ্ছেন।
ইরানের জেনারেল কাসেম সোলাইমানি পশ্চিম এশিয়ায় মার্কিন ইহুদিবাদী ও তাদের আঞ্চলিক কল্পিবাহক সেবাদাস শক্তিসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দীর্ঘদিনের স্বপ্ন তথা সন্ত্রাসের বিস্তার ঘটিয়ে এ অঞ্চলে পশ্চিমাদের লুটপাট ও ত্রাসের শাসন কায়েম করার অপকৌশলকে আঞ্চলিক জিহাদি ও দেশপ্রেমিক গণবাহিনীর মাধ্যমে পুরোপুরি বানচাল করেছিলেন। তার সহযোগিতায় লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস আর জিহাদসহ সংগ্রামী গোষ্ঠীগুলো সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত আধুনিক অস্ত্র, বিশেষ করে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। সোলাইমানি তার কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে রাশিয়ার মতো শক্তিকেও আগ্রাসী শক্তির লেজুরদের বিপক্ষে কাজে লাগাতে সক্ষম হন। আর এসবেরই পেছনে আদর্শিক প্রেরণা হিসেবে কাজ করেছে ইরানের ইসলামী বিপ্লবের মহান আলোকোজ্জ্বল নীতিমালা তথা খাঁটি মুহাম্মাদী সংগ্রামী ইসলাম, যা তুলে ধরেছেন ইসলামী জাগরণের কিংবদন্তি তুল্য মহানায়ক মরহুম ইমাম খোমেনি। আর ওই মহান ইমামের সূচিত অগ্রযাত্রা অব্যাহত রাখছেন ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। মহান আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।
আয়াতুল্লাহিল উজমা খামেনির সুযোগ্য নেতৃত্বে ইরান শত্রুদের মোকাবেলায় আপোষকামিতার পরিবর্তে সব ক্ষেত্রে শক্তিমত্তা ও স্বনির্ভরতা অর্জনে সচেষ্ট হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। বিশেষ করে সৃষ্টিশীল বৈজ্ঞানিক প্রযুক্তি উদ্ভাবন ও বৈজ্ঞানিক উন্নয়ন এবং সামরিক প্রযুক্তি খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের দিক থেকে অভাবনীয় ও বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ইসলামী ইরান। অভ্যন্তরীণ ক্ষেত্রে জাতীয় ঐক্য এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাও মূলত তাঁর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের কাছে ঋণী। মহানবীর বংশধর ও বিজ্ঞ দূরদর্শী এই মহান নেতার অসাধারণ সাহসিকতার কারণে সবসময় আতঙ্কের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদী ও ক্ষুধাদ্রোহী শাসক গোষ্ঠীগুলো।
পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী চরিত্র, মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা ও নারী অধিকারের ক্ষেত্রে পশ্চিমা সরকারগুলোর ভণ্ডামির দিকগুলো তুলে ধরে ইসলাম আর মানবীয় মূল্যবোধ বিরোধী সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার অঙ্গনেও ইরানের সর্বোচ্চ নেতা নেতৃস্থানীয় ভূমিকা রাখছেন। মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলোর আদর্শিক দেউলিয়াত্ব তুলে ধরার ক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার স্পষ্টভাষী, যৌক্তিক ও অকাট্য প্রতিবাদী বক্তব্য এবং নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি তার অসাধারণ দরদ চিন্তাশীল ও মুক্তিকামী মহলে তার সম্মান দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের যে কোনো অঞ্চলের মজলুম জাতি ও মুসলমানদের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার জুলুম বিরোধী এবং ন্যায় বিচারকামী অবস্থান ও সক্রিয় সহযোগিতা সুবিস্তৃত। এভাবে ইরানের ইসলামী বিপ্লব আজও বিশ্বের প্রধান চমক হয়ে নানাভাবে আকৃষ্ট করছে ন্যায় বিচারকামী ও মুক্তিকামী জাতিগুলোকে এবং জাগিয়ে রাখছে তাদের আশার আলোকে।
ইরানের ইসলামী বিপ্লবের সাফল্যের নানা দিক নিয়ে আমরা আরো কথা বলবো বিশেষ এই ধারাবাহিক অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এক ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিশেষ সাক্ষাৎকারে আনু মোহাম্মদ বললেন, আইএমএফের ঋণ মানুষের বঞ্চনা ও কষ্ট বাড়াবে প্রথম আলো। তথ্যমন্ত্রী বলেছেন, অপরাজনীতির জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে যুগান্তর। কমলাপুরে মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির পদযাত্রা বাংলাদেশ প্রতিদিন। কালের কণ্ঠের খবর, আগামী দুই মাস রাতে পাঁচ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের। ডেইলি স্টারের খবর, সরকারের দুর্বলতা নিষ্ক্রিয়তায় বিদ্যুতের দাম বাড়ছে। তিন কারণে বাংলাদেশে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে মানব জমিন। ইত্তেফাকের খবর, ভাষা শহীদদের সম্মানে বাংলায় রায় দিলেন হাইকোর্ট। ভারতের শিরোনাম, উনিশের অঙ্ক চব্বিশের আগেও। মধ্যবিত্তের ভোট টানতে মোদীর রাস্তায় কার্পেট বিছলেন নির্মলা, আনন্দবাজার পত্রিকা। গরিব ও মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের বাজেট, নির্মলা সীতারমণকে অভিনন্দন, প্রধানমন্ত্রীর সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিয়েছে হাইকোর্ট। রায় ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ এক ফেব্রুয়ারি, ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি ইত্তেফাকের খবর এটি। উপনির্বাচন নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর কয়েকটি শিরোনাম এরকম: ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ছয় কেন্দ্রে 46 ভোটকক্ষের কোথাও সাত্তারের মূল প্রতিদ্বন্দ্বী রেজেন্ট নেই। বগুড়া ছয় আসনের 143টি কেন্দ্রের মধ্যে 135টি আওয়ামী লীগের দখলে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভোট দিয়ে হিরো আলম বললেন, গোলযোগের আশঙ্কাই সত্যি হয়েছে। তিনি বললেন, ভোট সুষ্ঠু হলে দুই আসনেই জিতব। ইত্তেফাকের শিরোনাম: ঠাকুরগাঁও তিন আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে ইভিএমে ত্রুটি, দুইবার ভোট। যুগান্তরের খবর: চাপাইয়ে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম পরিচালনায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন হচ্ছে বলে ট্রায়াল ওয়াচের এক প্রতিবেদনে অভিমত দেওয়া হয়েছে। তারা বলছে, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে শহীদুল আলমের বিরুদ্ধে তদন্ত বাতিল বা বন্ধ করা উচিত। এটি ইত্তেফাকের খবর। রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। আবার জনগণের কাছে যেতে হলে 2013, 2014 ও 2015 সালে যে অপরাজনীতি করেছে, মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সহ অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, কিন্তু স্বাধীনতার 50 বছর পরও সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশ এখন উল্টো পথে চলছে। তিন কারণে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বেশ ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন। ঘন ঘন এর মাত্রা এতই তীব্র যে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যখন হয়তো এক দেশের নেতাকে বিদায় জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই হয়তো আরেক দেশ থেকে আগত নেতাকে বরণ করতে ছুটতে হচ্ছে। অতি সম্প্রতি এমন ঘটনার নজির আমরা প্রত্যক্ষ করছি। সরকারের দুর্বলতা নিষ্ক্রিয়তায় বিদ্যুতের দাম বাড়ছে। ডেইলি স্টারের এ খবরে বলা হয়েছে, সরকার ভর্তুকি কমানোর জন্য দাম সমন্বয় করতে 19 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে গ্যাস, তেল, কয়লার মতো জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় তারাও দাম বাড়াচ্ছে। কিন্তু তাদের এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থনৈতিক বিশ্লেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, বিকল্প থাকা সত্ত্বেও সরকার অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকারের দুর্বলতা ও নিষ্ক্রিয়তার কারণেই এভাবে দাম বৃদ্ধি করা হয়েছে। জাতীয় সক্ষমতা না বাড়িয়ে একটা ব্যবস্থা দাঁড় করিয়ে মূলত নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। এই সমন্বয়ের কথা বলে এখন অবিরাম তারা দাম বাড়াতে থাকবে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সামনের বছর লোকসভা নির্বাচন, সেদিকে তাকিয়েই এবারের বাজেটের দিকে নজর ছিল সকলের। এই আবহেই বুধবার সকালে চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, এই বাজেট দরিদ্র, গ্রামবাসী, কৃষক ও মধ্যবিত্তের স্বপ্নকে পূরণ করবে। তবে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার, কেন্দ্রকে খোঁচা মমতার। বিস্তারিত খবরে বলা হয়েছে, বাজেট পেশ হওয়ার পর কি প্রতিক্রিয়া রাজনীতিবিদদের? স্বাভাবিকভাবেই বিজেপি নেতা নেত্রীরা বাজেটের ভূয়সী প্রশংসা করলেও বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের কেন্দ্রীয় বাজেটকে গরিব বিরোধী বাজেট বলে আক্রমণ করেছেন। বাজেট না অন্য কিছু, কি দারুণ! একটা কথা বেকারদের জন্য বলা নেই, সব বিক্রি করে দেয়া হয়েছে। আদালত তদন্ত করছে, না আপনারা বিচারপতি গঙ্গোপাধ্যায়। সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে আবার সিবিআইকে ধমক দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার আদালতে সিবিআইয়ের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের থেকে প্রাপ্ত কিছু সূত্রের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে বিচারপতি পাল্টা দাবি, মানিক সম্পর্কিত বেশ কিছু তথ্য তো তিনিই জানেন, ফলে মামলার তদন্ত সিবিআই করছে না আদালত, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা হাশুরের 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা এই সূরার 8-13 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 8-10 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم।
এই গনিমতের কিয়দংশ নিঃস্ব মুহাজিরদের জন্য ধার্য করা হলো, যারা নিজেদের বাড়িঘর ও সম্পত্তি হতে উৎখাত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করে, এরাই তো সত্যাশ্রয়ী। আর যারা মুহাজিরদের আগমনের আগে এই নগরীকে নিবাস হিসেবে গ্রহণ করেছে ও ঈমান গ্রহণ করেছে, তারা তাদের কাছে যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তাদের ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার জন্য তারা তাদের অন্তরে কোনো না পাওনাজনিত হিংসা অনুভব করে না। আর তারা নিজেরা প্রচণ্ড অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও মুহাজিরদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়। বস্তুত যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম, আর তারাও যারা মুহাজির ও আনসারদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং আমাদের অন্তরে মুমিনদের বিরুদ্ধে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়ার্দ্র পরম দয়ালু।
গত আসরে আমরা সেই গনিমতের মালের কথা উল্লেখ করেছিলাম যা কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই ইহুদিদের আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয়েছিল। এরপর এই আয়াতগুলোতে বলা হচ্ছে এই গনিমতে মুসলিম যোদ্ধাদের অংশ নেই, কারণ তারা যুদ্ধ করে তা অর্জন করেনি। এই গনিমত বন্টনের দায়িত্ব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের, এবং তিনি অগ্রাধিকারের ভিত্তিতে অভাবীদের মধ্যে তা বন্টন করে দেবেন। এখানে প্রথম অগ্রাধিকার পাবেন সেই সব নিঃস্ব মুহাজির মক্কাই যাদের ঘরবাড়ি ও সুন্দর জীবন ছিল, কিন্তু মদিনায় হিজরত করার কারণে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। দ্বিতীয় অগ্রাধিকার পাবেন সেই সব আনসার যারা নিজেরা দরিদ্র হওয়া সত্ত্বেও মুহাজিরদের আশ্রয় দিতে কার্পণ্য করেননি, বরং নিজেদের ঘরে স্থান দিয়ে সাধ্যমতো তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন।
অগ্রাধিকারের পরবর্তী স্তরে মুহাজির বা আনসার নন, বরং তাদের পরবর্তী যুগে যারা ইমান এনেছেন তাদের কথা বলা হয়েছে। পরিভাষাগতভাবে তাদেরকে তাবেইন বলে অভিহিত করা হয়। এই আয়াতগুলোতে আরো বলা হচ্ছে আল্লাহর রাসূলকে মুসলিম সমাজ থেকে দারিদ্র দূরীকরণ করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা চালাতে হবে, বাকি মুমিনদের গনিমতের মালের প্রতি কোনো রকম আকর্ষণ না রেখে তা দরিদ্রদের মধ্যে বণ্টন করে দেওয়ার মানসিকতা থাকতে হবে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, এক, প্রতিটি মানুষের মাতৃভূমিতে বসবাস করার অধিকার রয়েছে, কাজেই মাতৃভূমি থেকে কাউকে বহিষ্কার করা হলে তার স্বাভাবিক মানবাধিকার লঙ্ঘন করা হয়। দুই, ইমানদার নিঃস্ব মানুষ আল্লাহর সাহায্যের পানে তাকিয়ে থাকেন এবং কোনো মানুষের কাছে কিছু চান না। তবে সচ্ছল মানুষের উচিত এ ধরনের মানুষের খোঁজ খবর রাখা এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা।
এবারে সূরা হাশরের 11 থেকে 13 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আলাম তারা ইলাল লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লানখরুজান্না মা'কুম ওয়া লা নুতিউ ফীকুম আহাদান আবাদান ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম। وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ لَئِنْ أُخْرِجُوا لَا يَخْرُجُونَ مَعَهُمْ وَلَئِنْ قُوتِلُوا لَا يَنْصُرُونَهُمْ وَلَئِنْ نَصَرُوهُمْ لَيُوَلُّنَّ الْأَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُونَ لَأَنْتُمْ أَشَدُّ رَهْبَةً فِي صُدُورِهِمْ مِنَ اللَّهِ
আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা আহলে কিতাবের কাফের ভাইদের বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সাথে দেশত্যাগী হব এবং আমরা তোমাদের ক্ষতির ব্যাপারে কখনো কারো কথা মানব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। বস্তুত কাফেররা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, এবং তারা আক্রান্ত হলে এরা তাদেরকে সাহায্য করবে না, এবং এরা সাহায্য করতে যদি আসেও তবে বিপদ দেখলে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর তারা কোনো সাহায্যই পাবে না। প্রকৃতপক্ষে মুনাফিকদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই সবচেয়ে বেশি, এটা এজন্যে যে এরা এক বিবেক বুদ্ধিহীন সম্প্রদায়।
আগের আয়াতগুলোতে মুমিনদের তিনটি দল অর্থাৎ মুহাজির, আনসার ও তাবাইনদের নিয়ে কথা বলা হয়েছে এবং তাদের ইমান, এখলাস, ন্যায়নিষ্ঠতা ও আত্মত্যাগের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এই তিন আয়াতে মুমিনদের বিপরীত দলের কথা উল্লেখ করা হয়েছে, যারা মদিনায় মুসলমানদের সঙ্গে বসবাস করত এবং বাহ্যিকভাবে ইমানদারির দাবি করত। অথচ এরা প্রকৃতপক্ষে ছিল মোনাফিক। তারা গোপনে মদিনার ইহুদিদের সঙ্গে যোগাযোগ রাখত এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটত। ইহুদিরা মুসলমানদের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করে তাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছিল। এরকম অবস্থায় আল্লাহর রাসুল ইহুদিদেরকে মদিনা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করেন।
কিন্তু মোনাফিক সর্দার ইহুদিদের কাছে গিয়ে বলে, আপনারা শহর ছেড়ে চলে যাবেন না, বরং এখানেই থাকুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আর যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা আপনাদের সাহায্যে এগিয়ে আসব। কিন্তু বাস্তবে ইহুদিরা আগের চুক্তি করে লঙ্ঘন করলে মুসলিম বাহিনী তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। এ অবস্থায় মুনাফিকদের অন্তরে এতটা ভয় ও শঙ্কা কাজ করে যে তারা আর ইহুদিদের সাহায্য করতে এগিয়ে যায়নি। এ কারণে ইহুদিরা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে এবং মদিনা থেকে বিতাড়িত হয়।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, ইসলামে মুমিনরা পরস্পরের ভাই, অপরদিকে মুনাফিক, কাফির ও ইসলামের শত্রুদের পরস্পরে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। মুনাফিকদের থেকে মুমিনদের আলাদা করার জন্য এটি একটি অব্যর্থ মাপকাঠি। দুই, মুনাফিকদের কোনো প্রতারণামূলক, হতাশাজনক বা অহেতুক উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্যে আমাদের ভয় পেলে চলবে না, বরং আমাদের উচিত হবে কথা ও কাজে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করা, যাতে তারা ইসলাম বিদ্বেষী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। উদযাপিত হচ্ছে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বিজয়ের আলোকোজ্জ্বল দশ প্রভাত শুরু। সামরিক কারখানার উপর হামলা, ইরাকের কুর্দিস্তানে তৎপর সন্ত্রাসীরা জড়িত, জানিয়েছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনা, এবার হজের খরচ 6,83,018 টাকা, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সিদ্ধান্ত। এবং ভারতের কেন্দ্রীয় বাজেটকে গরিব বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.